ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা সবাইকে, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবিরউদ্দিন। বাংলাদেশে ভারতে এখন শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবার বেলা 11টা। আজকের অনুষ্ঠানে রয়েছে আমির খসরুর রিপোর্ট।
2015 সালের মধ্যে চীন থেকে কেনা দুটো সাবমেরিন নৌবাহিনীতে সংযোজিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
থাকছে কলকাতা থেকে গৌতম গুপ্তের প্রতিবেদন।
আসন্ন লোকসভা নির্বাচনে বিশিষ্ট সমাজসেবী আন্না হাজারে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করবেন।
আরো রয়েছে বাংলাদেশের শরণার্থী বিশেষজ্ঞ প্রফেসর আবরার চৌধুরীর সাক্ষাৎকার।
রোহিঙ্গারা আসছেন এবং এখান থেকে নৌকা করে তারা অন্যান্য দেশে যাওয়ার চেষ্টা করছেন, একই সাথে সাথে বাংলাদেশিরাও যাচ্ছেন। এটা একটা অনিয়মিত ভাবে অভিবাসনের একটা প্রচেষ্টা।
তবে সবার আগে যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। ইউক্রেন বলছে যে তারা ক্রাইমিয়ায় রুশ উস্কানির বিরুদ্ধে শক্তি প্রয়োগ করবে না, তবে তারা ওই অঞ্চলে রাশিয়াকে সবরকম সামরিক তৎপরতা বন্ধের আহ্বান জানিয়েছে। দক্ষিণ ইউক্রেনের ওই ক্রাইমিয়া অঞ্চলের সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ইউক্রেনের প্রধানমন্ত্রী আর্সেনলি ইয়ারসেনুক আজ শনিবার বলেন যে তাঁর দেশ রাশিয়ার সঙ্গে সামরিক সংঘাতে যাবে না। এদিকে ক্রাইমিয়ার নবনিযুক্ত মুখ্যমন্ত্রী সার্গে আকসেনফ গোটা অঞ্চলের নিরাপত্তা বাহিনীর ওপর তার নিয়ন্ত্রণ দাবি করেছেন এবং সেখানে শান্তি পুনর্বহাল করার জন্য রুশ প্রেসিডেন্টের সাহায্য চেয়েছেন। আকসেনফ আজ বলেন যে সশস্ত্র বাহিনীর কোনো কমান্ডার তার নির্দেশ না মানতে চাইলে চলে যেতে পারেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ থেকে তিনি কী ধরনের সহায়তা চাইছেন সেটি আকসেনফ সুনির্দিষ্ট করে বলেননি। ক্রাইমিয়া কিয়েভে নতুন সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলায় সেখানকার সংসদ আকসেনফকে মুখ্যমন্ত্রী পদে অধিষ্ঠিত করে। ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা এলিজাবেথ অ্যারট জানিয়েছেন যে ক্রাইমিয়া অঞ্চলে শনাক্ত করা যাচ্ছে না এমন সৈন্য ও সামরিক যানবাহন দেখা গেছে। পাকিস্তানি তালেবান বলছে যে সে দেশের সরকারের সঙ্গে শান্তি আলোচনা আবারও শুরু করার সুযোগ দেওয়ার জন্য তারা এক মাসের জন্য অস্ত্রবিরতি পালন করবে। পাকিস্তানি তালেবানের মুখপাত্র শহীদুল্লাহ শহীদ শনিবার ঘোষণা করেন যে জঙ্গি গোষ্ঠীটির ঊর্ধ্বতন নেতারা সব উপদলের প্রতি অস্ত্রবিরতি মেনে চলার নির্দেশ দিয়েছেন। এই অস্ত্রবিরতিটি এমন এক সময় ঘোষণা করা হল যখন সাম্প্রতিক সময়ে পাকিস্তান উত্তর পশ্চিমাঞ্চলের পাকিস্তানের সৈন্যরা জঙ্গিদের আস্তানায় বিমান হামলা চালায় এবং বোমা বর্ষণ করে। এর আগে আলোচনার প্রচেষ্টা ভেঙে যায় যখন উত্তর পশ্চিমাঞ্চলে বিদ্রোহীরা 23 জন পাকিস্তানি সৈন্যকে হত্যা করে। পাকিস্তানি তালিবান দেশে সরকারের পতন ঘটিয়ে কট্টরপন্থী ইসলামী সরকার গঠন করতে চায়। বাংলাদেশ নৌবাহিনীতে নতুন দুটি ফ্রিগেট যুক্ত হল আজ শনিবার। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রামে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, 2015 সালের মধ্যে চীন থেকে কেনা দুটো ডুবোজাহাজ নৌবাহিনীতে যুক্ত হবে। ঢাকা থেকে বিষয়টির উপর নিরাপত্তা বিশেষজ্ঞের মন্তব্য সহ রিপোর্ট পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা আমির খসরু।
বাংলাদেশ নৌবাহিনীকে একটি ত্রিমাত্রিক নৌবাহিনী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার, আর এরই অংশ হিসেবে শনিবার নৌবাহিনীতে যুক্ত হয়েছে দুটো নতুন ফ্রিগেট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উপলক্ষে চট্টগ্রামে এক অনুষ্ঠানে বলেছেন, 2015 সালের মধ্যে বাংলাদেশ নৌবাহিনীতে দুটো নতুন সাবমেরিন সংযোজিত হবে। এদিকে পটুয়াখালীতে একটি বড় নৌঘাঁটি নির্মাণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ওই অনুষ্ঠানে সমুদ্র সীমানা নিয়ে এবছরই ভারতের সঙ্গে বিরোধ নিষ্পত্তি হবে বলে আশা প্রকাশ করেছেন। ঢাকায় বিশেষজ্ঞগণ বলছেন এবং সংবাদ মাধ্যম খবর দিয়েছে যে বাংলাদেশ চীন থেকে 1,600 কোটি টাকা ব্যয় দুটো সাবমেরিন কিনবে এবং এ ব্যাপারে একটিও স্বাক্ষরিত হয়েছে চীনের সঙ্গে। নৌবাহিনীতে সাবমেরিন সংযোজন সংক্রান্ত বিষয় বিশ্লেষণ করেছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মনিরুজ্জামান।
আমাদের নৌসীমার অধীনে যে নৌ সম্পদ আমাদের আছে সেসব দিকে দৃষ্টি রেখে নৌবাহিনীর ক্ষমতা বৃদ্ধি করার প্রয়োজন আছে বলে অনেকদিন থেকেই সকলে উপলব্ধি করে আসছিলেন এবং সেদিকে লক্ষ্য রেখেই হয়তো এই ধরনের ক্ষমতা বা দক্ষতা বৃদ্ধি করার জন্য প্রচেষ্টা গ্রহণ করা হচ্ছে। বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে, তাদের সকলের দেখা যাচ্ছে যে তাদের এই ধরনের সাবমেরিন ক্যাপাসিটি রয়েছে, শুধু বাংলাদেশ নৌবাহিনীরই এটার ব্যাপারটা ঘাটতি ছিল।
জেনারেল মনিরুজ্জামান মনে করেন সাবমেরিন সংযোজন সহ নৌবাহিনীর দক্ষতা এবং ক্ষমতা বৃদ্ধি নৌ প্রতিরক্ষা দিক দিয়ে একটি ইতিবাচক দিক। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে বিএনপি চেয়ারপারসন ও 19 দলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়া রাজবাড়ির এক জনসভায় বলেছেন উপজেলা নির্বাচনের পর সরকার পতনের আন্দোলন শুরু হবে। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর টেলিফোন বার্তা।
গত 5ই জানুয়ারির বিতর্কিত নির্বাচনের পর ঢাকার বাইরে প্রথম রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে বেগম জিয়া বলেন, উপজেলা নির্বাচনে তার দল অংশ নেয় সরকারের গা জ্বালা শুরু হয়েছে। সরকার চায়নি বিএনপি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করুক। বেগম জিয়া বলেন, একদলীয় শাসন কায়েম করে জোর করে ক্ষমতায় থাকতে চায় এই সরকার, কিন্তু জনগণ না চাইলে তারা ক্ষমতায় থাকতে পারবে না। তিনি বলেন, আওয়ামী লীগ রক্ত পিপাসু একটি দল, এরা মানুষ গুম করতে পারে, খুন করতে পারে, মানুষের জীবন নিতে পারে, কিন্তু জীবন রক্ষা করতে পারে না। বিএনপি নেত্রী বেগম জিয়া বলেন, বাংলাদেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই।
বাংলাদেশে পরিষ্কার ভাষায় বাংলাদেশে কোনো জঙ্গির জায়গা হবে না। কেউ এসে বাংলাদেশ থেকে অন্য দেশে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে, বাংলাদেশের মাটিকে এইসব কর্মকাণ্ডে কাউকে ব্যবহার করতে দেয়া হবে না।
বেগম জিয়া বলেন, গুম ও খুনের পর বিদেশিদের দৃষ্টি আকর্ষণের জন্য সরকার এখন শুধু জঙ্গি জঙ্গি বলছে। অথচ পুলিশের হাত থেকে জঙ্গিরা যে পালিয়ে গেল তার দায় বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনাকে নিতে হবে। কোন সন্ত্রাসী সংগঠনকে বাংলাদেশের ভূমি ব্যবহার করতে দেওয়া হবে না বলে বেগম জিয়া দৃঢ়তার সাথে উল্লেখ করেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় দ্বীপ সেন্ট মার্টিনের অদূরবর্তী সাগর বক্ষ থেকে মালয়েশিয়াগামী অবৈধ 73 জন যাত্রীকে একটি এঞ্জিন বোট থেকে আটক করেছে, জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলম।
শনিবার আটক 73 ব্যক্তিদের মধ্যে 4 জন নারী ও 5 জন শিশু রয়েছে। কোস্ট গার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট হারুনুর রশিদ ভয়েস অফ আমেরিকাকে বলেন, তবে বিভিন্ন সরকারি ও বেসরকারি সূত্র থেকে জানা যায়, প্রতি বছর কয়েক হাজার ব্যক্তি বাংলাদেশ থেকে প্রতারক চক্রের খপ্পরে পড়ে অবৈধভাবে সমুদ্রপথে উজ্জ্বল ভবিষ্যতের আশায় লক্ষ লক্ষ টাকা খরচ করে জীবনের ঝুঁকি নিয়ে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করে। সূত্র জানায়, এদের মধ্যে অনেকেই নৌযানডুবিতে অসুস্থ হয়ে খাদ্যাভাবে এবং মানব পাচারকারীদের নির্যাতনে প্রাণ হারান। আর যারা ভাগ্যক্রমে মালয়েশিয়া পৌঁছান তাদের বেশিরভাগই সেদেশের পুলিশের হাতে গ্রেপ্তার হন এবং তাদের পরিণতি হয় জেলে বছরকে বছর বন্দি জীবন যাপন করা। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
যেমনটি কিনা জহুরুল আলমের রিপোর্টে শুনলেন, এই মাত্র ওই অবৈধ সমুদ্র যাত্রীদের মধ্যে বেশ কিছু সংখ্যক ছিলেন বর্মী রোহিঙ্গা। বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী, এ নিয়ে বিশ্ব সংবাদের পর শরণার্থী বিষয়ক গবেষক প্রফেসর আবরার চৌধুরীর একটি সাক্ষাৎকার রয়েছে, শুনবেন নিশ্চয়ই।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
ভারতে আন্না হাজারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ঘনিষ্ঠতা নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। এ সম্পর্কে বিস্তারিত শুনুন কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের প্রতিবেদনে।
আসন্ন লোকসভা নির্বাচনে বিশিষ্ট সমাজসেবী আন্না হাজারে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করবেন। মার্চ মাসেই দিল্লির রামলীলা ময়দানে একটি যৌথ জনসভা দিয়ে শুরু করে বিভিন্ন রাজ্যে মমতার সমর্থনে সভা করবেন বলে জানিয়েছেন আন্না হাজারে। ওদিকে মমতারও প্রস্তাবিত ফেডারেল ফ্রন্টে কোনো শরিকের খবর নেই এখনো। আপাতত কেবল আন্না আর মমতা পরস্পরের শরিক এবং ভরসা। রাজনৈতিক মহলে তাই জল্পনা, কার কাকে বেশি প্রয়োজন, আন্নার মমতাকে নাকি মমতার আন্নাকে? গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে কেন্দ্রস্থলের অবস্থার পরিবর্তন ঘটছে। সেখানে সরকার বিরোধী বিক্ষোভকারীরা তাদের মঞ্চ বিলুপ্ত করছে, রাস্তা পরিষ্কার করছে এবং দেওয়ালের লেখা মুছে দিচ্ছে। আজ থেকে এই বিলুপ্তির কাজ শুরু হয়, কারণ কাল সন্ধ্যায় বিক্ষোভকারীদের নেতা ব্যাংকক বন্ধ রাখার আন্দোলন বন্ধ ঘোষণা করেন এবং বলেন যে বিক্ষোভকারীরা গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে মোড়ে স্থাপিত তাদের মঞ্চ ভেঙে দিচ্ছে। সোমবার থেকে তারা লুম্পিনি পার্কে সমবেত হবে, সেটাই ঐতিহ্যগতভাবে প্রতিবাদ জানানোর স্থান। গত সপ্তাহগুলোতে রাজনৈতিক সহিংসতা বৃদ্ধি পায় এবং প্রায় প্রতি রাতেই গ্রেনেড আক্রমণ চালানো হয়। বিক্ষোভস্থলে 4 জন শিশুও নিহত হয়। গতকালই দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ওইসব হামলার তদন্ত করে দোষীদের বিচারের সম্মুখীন করাতে থাই কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। ওদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গুয়েন হাই কোরীয় যুদ্ধে বিচ্ছিন্ন হয়ে যাওয়া পরিবারগুলোর মধ্যে নিয়মিত পুনর্মিলনের জন্য উত্তর কোরিয়াকে প্রস্তাব দিয়েছেন। জাপানি উপনিবেশ থেকে স্বাধীন হওয়ার 95তম বার্ষিকী উপলক্ষে আজ শনিবার এক ভাষণে মিস পার্ক বলেন যে 1950 দশকের যুদ্ধ এবং রাজনৈতিক বিভাজনে বিভক্ত বৈশ্বিক লোকদের জন্য সময় দ্রুত বয়ে যাচ্ছে, তাদের মধ্যে নিয়মিত পুনর্মিলন হওয়া উচিত। এবার এশিয়া কাপ ক্রিকেটের খবর। আজ নারায়ণগঞ্জের ফতুল্লায় এশিয়া কাপের পঞ্চম ম্যাচটি অনুষ্ঠিত হলো বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে। টসে জিতে বাংলাদেশ ফিল্ডিং বেছে নেয়। নির্দিষ্ট 50 ওভারে 6 উইকেট হারিয়ে আফগানিস্তান রান করেছে 254। আফগান দলের আসগার স্তানিকজাই সর্বোচ্চ 90 রানে নট আউট ছিলেন। বাংলাদেশ 222 রান করে সবাই আউট হয়ে যায়। 32 রানে এই খেলায় বাংলাদেশ পরাজিত হয়। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25, 31, 41 মিটার ব্যান্ডে, যথাক্রমে 1575, 7405, 11850 কিলোহার্টসে, মিডিয়াম ওয়েভ 190 মিটারে। এইমাত্র বিশ্ব সংবাদেই যেমনটি কিনা শুনলেন যে বঙ্গোপসাগরের উপকূল অদূরবর্তী সাগরবক্ষে কিছু সংখ্যক বাংলাদেশি সহ বর্মার রোহিঙ্গারা বাংলাদেশের উপকূল টহল দলের কাছে ধরা পড়েছেন। এর প্রেক্ষাপটে এবং বাংলাদেশে যে বিপুল সংখ্যক বর্মী শরণার্থী রোহিঙ্গারা রয়েছেন দীর্ঘদিন যাবৎ, তাদেরকে নিয়ে আমরা আলোচনা করি শরণার্থী গবেষণা সংস্থার কর্মকর্তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আবরার চৌধুরীর সঙ্গে। আপনি খবরে শুনেছেন যে বাংলাদেশের কোস্ট গার্ড 72 জন নৌযাত্রীকে আটক করেছে, যাদের মধ্যে বাংলাদেশি রয়েছেন এবং কিছু রোহিঙ্গা শরণার্থী রয়েছেন যারা মালয়েশিয়া বা ওই রকম কোনো দেশে যাওয়ার চেষ্টা করছিলেন। তো এরকম ঘটনা আমরা এর আগেও শুনেছি এবং আমরা এও জানি যে বাংলাদেশে এই মুহূর্তে বেসরকারিভাবে 300,000-এরও বেশি রোহিঙ্গা শরণার্থী রয়েছেন, কোনো কোনো হিসেবে এই সংখ্যা আরও বেশি বলে বলা হচ্ছে, এবং সরকারিভাবেও 30,000-এরও বেশি শরণার্থী বাংলাদেশে রয়েছেন। ইতিমধ্যে আমরা জানি যে যুক্তরাষ্ট্রের সিনিয়র অ্যাডভাইজার ফর মায়ানমার জুডিথ বেথ কেফকিন এই কিছুদিন আগে বাংলাদেশ সফর করেছেন রোহিঙ্গাদের ব্যাপারে খবরাখবর নেওয়ার জন্য, এবং তিনি সে সময় যুক্তরাষ্ট্রের তরফ থেকে এবং যুক্তরাষ্ট্র বরাবরই রোহিঙ্গাদের প্রতি সহানুভূতিশীল এবং বাংলাদেশ সরকারকেও অনুরোধ করেছে যে রোহিঙ্গাদের যাতে দেখাশোনা বাংলাদেশ করতে পারেন, সহানুভূতিশীল হন, এবং বাংলাদেশ সরকার বাংলাদেশ জনগণও রোহিঙ্গাদের ব্যাপারে বেশ সহানুভূতিশীল বলে আমরা মনে করি। আপনার মূল্যায়ন কী রোহিঙ্গাদের ব্যাপারে বাংলাদেশে?
সাম্প্রতিককালে যে ঘটনাগুলো ঘটছে, যে রোহিঙ্গারা আসছেন এবং এখান থেকে নৌকা করে তারা অন্যান্য দেশে যাবার চেষ্টা করছেন, একই সাথে সাথে বাংলাদেশিরাও যাচ্ছেন, এটা একটা অনিয়মিত ভাবে অভিবাসনের একটা প্রচেষ্টা এবং অন্য দেশে গিয়ে নিজের অর্থনৈতিক অবস্থা উন্নয়ন করা, তার দ্বারাই মূলত বাংলাদেশিরা প্রবৃত্ত হচ্ছেন এই বাইরে যাবার জন্য। কিন্তু রোহিঙ্গাদের বিষয়টা কিন্তু আলাদাভাবে দেখতে হবে, এ কারণে যে বর্তমানে যে বিরাজমান অবস্থা যেটা রয়েছে আরাকান রাষ্ট্রে, সেখানে কিন্তু তাদের জীবন জীবিকার যে নিরাপত্তা সেটা কিন্তু একেবারেই নেই। যে কোনো দেশেই ক্রস বর্ডার মাইগ্রেন্টস যারা আসেন, তার জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে শরণার্থী সংক্রান্ত একটা আইন থাকা প্রয়োজন, সেটা আমাদের দেশে নেই, যার ফলে যারা বর্ডার গার্ডস যারা রয়েছেন, বিজিবি যারা রয়েছেন, বন্যান্যরা, তাদের কোনো সেই ধরনের অভিজ্ঞতা নেই, প্রশিক্ষণও নেই এই বিবেচনা করার জন্য যে তারা কি জীবনের ভয়ে ভীত হয়ে দেশে আসছেন নাকি অর্থনৈতিক কারণে আসছেন। বর্তমান বিরাজমান অবস্থায় আমরা তাদেরকে যদি অর্থনৈতিক অভিবাসী হিসেবে দেখি তাহলে বড় ধরনের একটা ভুল করবো বলে আমরা মনে করি। 1978 সালেও তারা এসেছিলেন, 91-92 সালের পর থেকেও বিভিন্ন পর্যায়ে তারা এসেছেন, সাধারণভাবে মানুষের তাদের প্রতি সহানুভূতি ছিল, সরকারেরও ছিল, কিন্তু ইদানিংকালে আমরা লক্ষ্য করছি বিষয়টিকে মোর নিরাপত্তার লেন্স দিয়ে দেখা হচ্ছে, এবং সেদিক থেকে আমার মনে হয় বাংলাদেশের একটা উচিত যে তার এই নীতির একটা পর্যালোচনা করা প্রয়োজন, এবং এটাকে ঘিরে অন্যান্য যে অঞ্চল, খালি শুধুমাত্র এটা বাংলাদেশের সমস্যা না, এটা সৌদি আরেবিয়া, মালয়েশিয়া, অন্যান্য দেশগুলোতেও রোহিঙ্গারা রয়েছেন, এবং তাদেরকে নিয়ে যৌথভাবে এটাকে একটা মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যা সমাধান করার জন্য বর্মার উপরে চাপ প্রয়োগ করা।
শরণার্থী শুধু রোহিঙ্গারাই বাংলাদেশে রয়েছেন তা তো না, পাকিস্তানে যুগের পর যুগ আফগান শরণার্থী রয়েছেন, সিরিয়ার বহু শরণার্থী তুরস্কে রয়েছেন, ফিলিস্তিনি শরণার্থী বিশ্বের বিভিন্ন দেশে যুগের পর যুগ রয়েছেন। তো রোহিঙ্গাদের ব্যাপারে বাংলাদেশের সাধারণ মানুষ সহানুভূতিশীল এবং সরকারও সহানুভূতিশীল বলে আমরা দেখে এসেছি এবং আমরা জানি, কিন্তু ইদানিং কিছু কিছু সামাজিক সমস্যার উদ্ভব ঘটছে বলে কোনো কোনো মহল থেকে অভিযোগ করা হয়ে থাকে, এ সম্পর্কে আলোকপাত করবেন?
হ্যাঁ, এটা এটা অভিযোগ উত্থাপন করা হয়ে থাকে, কিন্তু সেই অভিযোগের পক্ষে কোন রকম তথ্য উপাত্ত কিন্তু কেউই সে ধরনের দিয়ে থাকেন না। এবং পৃথিবীর সব দেশেই যারা বহিরাগত, যারা অভিবাসী, তাদের উপরে সমাজের যে বিভিন্ন ইলস যেগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে তাদের উপর দায়টা প্রাথমিকভাবে চাপিয়ে দেওয়া হয়। আমার ধারণা যে এর মধ্যে যদি আমরা যে যে ধরনের অপরাধ বা অন্যান্য বিষয় যেগুলোকে তাদেরকে অপরাধী করা হচ্ছে সেটা কতটুকু আসলে সত্যি, আমার মনে হয় এটা তলিয়ে দেখার বিষয় রয়েছে। কিছুদিন আগে যে রামুতে খুবই দুঃখজনক ঘটনা ঘটেছিল, কোনো তদন্তের আগেই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করলেন এর জন্য রোহিঙ্গারা দায়ী। আমার মনে হয় যে এই ধরনের হঠাৎ করে অবিবেচনা প্রসূত মন্তব্য জনমনেও এটা একটা বড় ধরনের সন্দেহের সৃষ্টি হয় এবং যার ফলে এদের প্রতি অন্যায় করা হয় বলে আমি মনে করি।
রাখাইন প্রদেশে বর্মায় রোহিঙ্গারা সুরক্ষিত ননই, রক্ষিতও নন বলে মনে করা হচ্ছে, এবং সে দেশের নেতৃবৃন্দের তরফ থেকেও আমরা খুব উৎসাহব্যঞ্জক কোনো মন্তব্য রোহিঙ্গাদের সম্পর্কে শুনিনি। এমনকি নোবেল বিজয়ী অং সান সু চির মন্তব্যেও এরকম কোনো আভাস আমরা পাইনি। তো রোহিঙ্গাদের ভবিষ্যৎ কি বর্মায়?
আমার ধারণা যে এটা একটা লং রান সমস্যা হিসেবেই থেকে যাবে। তবে এটাও আবার একই সাথে ঠিক যে সাম্প্রতিক কালে খুবই দুঃখজনক ভাবে হলো যে সেখানে যে অন্যায়, অত্যাচার, নিপীড়ন এগুলো যেভাবে ঘটেছে, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, এগুলো খুবই আনফর্চুনেট ওয়েতে আন্তর্জাতিক দৃষ্টি কিন্তু আবার সেদিকে নিবদ্ধ হয়েছে এবং আসিয়ানও যথেষ্ট রকম উদ্বেগ তারা প্রকাশ করছেন। আন্তর্জাতিক ইসলামিক সংস্থা তারাও এ ব্যাপার করছেন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইউরোপীয় দেশগুলিও তারা করছেন। এখানে অবশ্যই অর্থনৈতিক সম্পর্ক এবং রাজনৈতিক এর মধ্যে একটা টেনশন একটা রয়েছে, কিন্তু তারপরেও আমি মনে করব আন্তর্জাতিকভাবে যে এখন একটা সংবেদনশীলতা এখানে দেখা যাচ্ছে সেটা ইতিবাচক। আমরা বাংলাদেশ একটা ফ্রন্টলাইন স্টেট হিসেবে তার দায়িত্ব এটাকে নিরাপত্তার দৃষ্টিতে না দেখে এই হিউম্যানিটেরিয়ান দৃষ্টিকোণটাকেই তুলে ধরে আন্তর্জাতিক অ্যাপিলের মাধ্যমে বার্মার উপরে চাপ প্রয়োগ করা। যে আমরা এখন বলছি যে 300,000 বিশের মতো রয়েছে, সরকার এটা অনেক আগের থেকেই জানতেন, কিন্তু পর্যায়ক্রমে বিভিন্ন সরকার এদেশে এসছেন ক্ষমতায়, তারা কিন্তু এটা যে একটা সমস্যা এই দেশের জন্য সেটা কোনো জায়গাতেই কিন্তু সেরকম ভাবে জোরের সাথে তুলে ধরেননি, যার ফলে বর্মা খুবই একটা সুযোগ পেয়েছে এদেরকে ওই দেশ থেকে এক্সপেল করে দেওয়ার জন্য। তো আমার মনে হয় এই সে কারণেই একটা নীতির পরিবর্তনের প্রয়োজন রয়েছে।
জি, আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আর এই বুধবার 5 মার্চ আমাদের নিয়মিত কলিং শো হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় হবে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন ও অগ্রগতি। অধিবেশন চলার সময় বিষয়টি সম্পর্কে বিশ্বের যে কোনো স্থান থেকে সরাসরি 2026193062 এই নম্বরে ফোন করে অতিথিদের প্রশ্ন করতে পারবেন, অনুষ্ঠানে যোগ দেবেন, অনুষ্ঠানে প্রশ্ন করবেন, আমন্ত্রণ রইল। আগামীকাল রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠান, আর তারই প্রস্তুতি চলছে যুক্তরাষ্ট্রের হলিউডে। এ নিয়ে ভয়েস অফ আমেরিকার মাইক ও সালেভানের প্রতিবেদন বিস্তারিত শোনাচ্ছেন শতরূপা বড়ুয়া।
হলিউড বুলেভার্ডে অবস্থিত ডলবি থিয়েটার এখন তৈরি হচ্ছে বছরের সবচেয়ে বড় আয়োজনের জন্যে। শ্রমিক কর্মচারীরা শেষবারের মতো দেখে নিচ্ছে সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা। আপনারা ঠিকই ধরেছেন, আমি অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কথা বলছি। অনেকে মনে করেন চলচ্চিত্র জীবনের সর্বোচ্চ স্বীকৃতি অস্কার পুরস্কার। তারকাদের পাশাপাশি দর্শকরাও তৈরি হন এই বিশেষ সন্ধ্যার জন্যে। বাদ জানি লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির ছাত্র শিক্ষকরাও। সুজান রেগান ছাত্রদের টেলিভিশন এবং চলচ্চিত্র বিষয়ে কোর্স পড়ান। তিনি বলছিলেন, প্রতি বছর সবাই অপেক্ষা করে থাকে এই অনুষ্ঠানের জন্য। এর মাধ্যমে অনেকেই সিদ্ধান্ত নেন কোন সিনেমাগুলো তারা দেখবেন। একাডেমি অফ আর্টস অ্যান্ড সায়েন্সেস 24টি বিভাগে অস্কার পুরস্কার দিয়ে থাকে। সেরা ছবি, সেরা অভিনেতার পাশাপাশি সেরা ভিজুয়াল এফেক্ট এবং মেকআপেও অস্কার পুরস্কার দেওয়া হয়। শুধু চলচ্চিত্রের বিভিন্ন বিভাগে সম্মাননা প্রদানের অনুষ্ঠান নয় এটি, সেই সাথে হলিউডের সৌন্দর্য এবং জৌলসের ছটাও সবাই দেখতে পান সেখানে। পৃথিবীর নন্দিত সব পোশাক শিল্পীরা নামি দামি তারকাদের জন্য পোশাক তৈরি করেন, আর রং বেরঙের চোখ ধাঁধানো ডিজাইনের গাউন পরে তারকারা হেঁটে যান লাল গালিচার ওপর দিয়ে। হলিউড বুলেভার্ডের একটি বড় আকর্ষণ হলিউড মিউজিয়াম। আগে এই ভবনটি ছিল ম্যাক্স ফ্যাক্টরের মেকআপ স্টুডিও। জুডি গার্ল্যান্ড থেকে শুরু করে মেরিলিন মনরো পর্যন্ত অনেক নামি দামি তারকাই মেকআপ করতেন এই স্টুডিওতে এসে। তার কয়েকটি নিদর্শন এখনও শোভা পাচ্ছে এই মিউজিয়ামে। মিউজিয়ামের প্রতিষ্ঠাতা ড্যাডিগান বললেন,
"We are in the center of all things entertainment and tourists."
সারা বছরই আমরা বিনোদনের কেন্দ্রে আছি, কিন্তু রোববারের অস্কার অনুষ্ঠানকে ঘিরে এখানে আরও উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। যে স্টুডিওগুলো সিনেমা তৈরি করে তারাও অর্থনৈতিকভাবে লাভবান হয় অস্কার অনুষ্ঠানের বদৌলতে। এবারের অস্কার বিতরণী অনুষ্ঠান উপস্থাপনের জন্য মনোনীত হয়েছেন টেলিভিশনের পরিচিত মুখ এলেন ডিজেনারেস। আমেরিকার হাজার হাজার দর্শকের সাথে সারা পৃথিবীর কোটি কোটি মানুষ উপভোগ করবে রোববারের এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান।
এখন শুনবেন সম্পাদকীয়। এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন রয়েছে।
যুক্তরাষ্ট্র অত্যন্ত জোরালো ভাষায় নিনেভা প্রদেশে ইরাকি কাউন্সিল অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ওসামা আল নুজাইফির কনভয়ের উপর সাম্প্রতিক হামলার নিন্দা জানাচ্ছে। ইরাকে সুন্নি রাজনৈতিক নেতাদের মধ্যে তিনি হচ্ছেন অন্যতম শীর্ষ নেতা। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের সহকারী মুখপাত্রী মেরি হার্ফ বলেন, ইরাকে যুক্তরাষ্ট্রের ক্রিয়াকাণ্ডে স্পিকার নুজাইফি একজন ক্ষমতাধর অংশীদার এবং খুশির কথা যে তিনি অক্ষত আছেন। তিনি বলেন, তার কথায় এই আক্রমণ সমগ্র ইরাকি জনগণের কাছে সন্ত্রাসী গ্রুপগুলি যে কতটা ভয়ঙ্কর এবং বৃহত্তর জনগোষ্ঠী থেকে সন্ত্রাসী দলগুলিকে বিচ্ছিন্ন করার বেলায় সকল সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী নেতাদের গুরুত্ব যে কতখানি তাই প্রমাণ করে। সাম্প্রতিক মাসগুলিতে ইরাকে সহিংসতার মাত্রা বৃদ্ধি পেয়েছে, আর এর জন্য বেশিরভাগ দায়ী ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভেন্ট, সংক্ষেপে ISIL। যুক্তরাষ্ট্র সিনেটে সাক্ষ্যদানকালে ইরাক এবং ইরান বিষয়ে যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রেট ম্যাকগার্ক বলেন, ISIL এর বর্তমান নেতা যুক্তরাষ্ট্র যাকে সন্ত্রাসী বলে চিহ্নিত করেছে সেই আবু বাকর আল বাগদাদি স্পষ্ট করেই তার মিশন বর্ণনা করেছেন, আর তা হল বাগদাদ থেকে সিরিয়া হয়ে লেবানন অবধি অঞ্চলে নিয়ে একটি কলোনি রাষ্ট্র গঠন করা। ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ম্যাকগার্ক বলেন, তাঁর কথায় ISIL বর্তমানে ইরাকে ত্রিমুখী আক্রমণ পরিচালনা করছে। প্রথমত একটি গৃহযুদ্ধ পুনরায় শুরু করার লক্ষ্যে তারা শিয়া অধ্যুষিত এলাকায় আক্রমণ শুরু করেছে। দ্বিতীয়ত প্রতিদ্বন্দ্বীদের নির্মূল করতে এবং এলাকা শাসনের নিমিত্ত তারা সুন্নিদের উপর আক্রমণ চালাচ্ছে। তৃতীয়ত উত্তরাঞ্চলীয় ইরাকের বিতর্কিত সীমান্ত এলাকায় জাতিগোষ্ঠী উত্তেজনা এবং অস্থিরতা বাড়াতে তারা কুর্দিদের উপরও আক্রমণ শুরু করেছে। ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ম্যাকগার্ক বলেন, যুক্তরাষ্ট্র দীর্ঘ সময় ধরে হলেও ISIL-দের পরাস্ত করতে ইরাকিদের সাহায্য প্রদান করে যাবে। সেই লক্ষ্য সাধনে যুক্তরাষ্ট্র ইরাকি নেতৃবর্গের প্রতি একটি সমন্বিত প্রতিরক্ষা, রাজনৈতিক এবং অর্থনৈতিক কৌশল নীতি গ্রহণের জন্য চাপ দিয়ে যাচ্ছে, যাতে করে উগ্রবাদীদের মূল জনগণ থেকে বিচ্ছিন্ন করে রাখা যায়। এর অর্থ তার কথায় স্থানীয় উপজাতীয় যোদ্ধাদের সহায়তা প্রদান করা এবং ঐসব যোদ্ধাদের প্রতিরক্ষাজনিত কাজে সম্পৃক্ত করা এবং এপ্রিল মাসের নির্বাচন ঠিক সময়ে অনুষ্ঠিত হওয়ার প্রতিশ্রুতি প্রদান করা। ইরাকি নিরাপত্তা বাহিনীকে ত্বরান্বিত সামরিক প্রতিনিধিত্বকারী সংস্থার মাধ্যমে অব্যাহত প্রশিক্ষণ এবং তথ্য আদান প্রদান করার লক্ষ্য নির্ধারিত হবে এই কৌশলের মাধ্যমে। তিনি জানান যে ইরাকিদের এখনও রয়েছে ক্যারাভান এয়ারক্রাফট, যা দিয়ে তারা হেলফায়ার মিসাইল আক্রমণে সক্ষম, যার মাধ্যমে তারা ISIL যোদ্ধাদের পশ্চিমাঞ্চলীয় মরুভূমিতে নিরাপদ অভয় আশ্রম গড়তে দেবে না। তিনি বলেন, তৃতীয়ত সুন্নি সম্প্রদায়ের লোকজনদের সক্রিয়ভাবে বলিষ্ঠ অর্থনৈতিক সহায়তা প্রদানের মাধ্যমে ISIL এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে আমরা তাদের উৎসাহিত করব। সকল ইরাকি নেতাদের কাছে জোরালো বার্তা পৌঁছাব যে বিভিন্ন ইস্যুতে মতভেদ থাকলেও ISIL প্রশ্নে আপনাদের একত্রিত হবার পদ খুঁজে পেতে হবে, কারণ এই সংস্থাটি এখন সকল ইরাকি জনগণের কাছে একটি হুমকি স্বরূপ।
যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। বিশ্ব সংবাদ সংক্ষিপ্ত সংস্করণে উপস্থাপন করছেন আনিস আহমেদ।
এইমাত্র পাওয়া খবরে জানা গেছে, রাশিয়ার সংসদ ইউক্রেনে ক্রাইমিয়া অঞ্চলে রুশ সামরিক বাহিনী ব্যবহারের ব্যাপারে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনুরোধ অনুমোদন করেছে। এর ফলে দুটি প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে গেল। ইউক্রেনের সরকার ক্রাইমিয়ায় রুশ সৈন্য মোতায়েনের যে চলমান প্রক্রিয়ার কথা বলে আসছিল, সেটি আজকের ভোটে সরকারিভাবে স্বীকৃত হল। এদিকে আজ ইউক্রেনের রাজধানী কিয়েভে অন্তর্বর্তী সরকারের এক বৈঠকে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন যে ইউক্রেনের ভূমিতে অতিরিক্ত 6,000 রুশ সৈন্য মোতায়েন রয়েছে। ইউক্রেনের নবনিযুক্ত প্রধানমন্ত্রী আর্সেনোভ ইয়েটসেনকো ক্রাইমিয়ায় তাঁর কথায় রুশ উস্কানি বন্ধ করার কথা আহ্বান জানিয়ে বলেছেন যে রুশ সংখ্যাগরিষ্ঠ ওই এলাকায় ইউক্রেনের সৈন্যরা সতর্ক রয়েছে। পাকিস্তানি তালিবান বলছে যে সেদেশের সরকারের সঙ্গে শান্তি আলোচনা আবারও শুরু করার সুযোগ দেওয়ার জন্য তারা এক মাসের জন্য অস্ত্রবিরতি পালন করবে। পাকিস্তানি তালিবানের মুখপাত্র শহীদুল্লাহ শহীদ শনিবার ঘোষণা করেন যে জঙ্গি গোষ্ঠীটির ঊর্ধ্বতন নেতারা সব উপদলের প্রতি অস্ত্রবিরতি মেনে চলার নির্দেশ দিয়েছেন। এই অস্ত্রবিরতিটি এমন এক সময় ঘোষণা করা হলো যখন সাম্প্রতিক সময়ে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে পাকিস্তানের সৈন্যরা জঙ্গিদের আস্তানায় বিমান হামলা চালায় এবং বোমা বর্ষণ করে। ভারতের আসন্ন লোকসভা নির্বাচনের প্রচারে এবার হেলিকপ্টারের ব্যবহারের উপর নজরদারি চালাবে নির্বাচন কমিশন। কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
পশ্চিমবঙ্গে 2011 বিধানসভা নির্বাচনে একাধিক রাজনৈতিক দলই প্রচারে হেলিকপ্টার ব্যবহার করেছিল, কিন্তু অনেক তথ্যই কমিশনের দপ্তরে জমা পড়েনি, ফলে এবার বিশেষ নজর রাখতে চাইছে দেশের নির্বাচন কমিশন। রাজনৈতিক নেতারা কখন প্রচারে হেলিকপ্টার ব্যবহার করবেন বা সেই এলাকায় যাবতীয় প্রয়োজনীয় অনুমতি সেই রাজনৈতিক দলে রয়েছে কিনা তাও জানাতে হবে দেশের নির্বাচন কমিশনের দপ্তরে। এছাড়াও খরচের বিস্তারিত তথ্য জানাতে হবে কমিশনকে। পাশাপাশি এবারে নির্বাচনে প্রথমবারের জন্য নিয়োগ হচ্ছে সচেতনতা বিষয়ক পর্যবেক্ষক। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা দেশে চাকরি সৃষ্টিতে এবং দেশের অবকাঠামো পুনর্নির্মাণে তাঁকে সাহায্য করার জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ শনিবার তাঁর সাপ্তাহিক ভাষণে তিনি দুটি উচ্চ প্রযুক্তিসম্পন্ন ফ্যাক্টরি শুরু এবং দেশের সড়ক, জনপথ, বন্দর ও রেলপথ পুনর্নির্মাণের দিকে দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন যে এ ব্যাপারে বিলটি এখন কংগ্রেসে রয়েছে, যার ফলে দেশের বিভিন্ন জায়গায় ফ্যাক্টরি ও নির্মাণ কেন্দ্র গড়ে উঠবে। ভেনেজুয়েলায় তৃতীয় দিনের মতো সহিংস বিক্ষোভ চলতে থাকায় সরকার বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে সেখানকার নিরাপত্তা বাহিনীর সংঘাত অব্যাহত রয়েছে। শনিবারও এখানে রাজধানী ক্যারাকাসের রাস্তায় বিভিন্ন জায়গায় ব্যারিকেড দেওয়া ছিল এবং ছাত্ররা নিরাপত্তা বাহিনীর ওপর পাথর, বোতল ও মলোটফ ককটেল ছুড়ে মারে। নিরাপত্তা বাহিনী ও কাঁদানে গ্যাস এবং জল কামান ব্যবহার করে। ব্যারিকেড সরানোর সময় একজন ন্যাশনাল গার্ডকে গুলি করে হত্যা করা হয় এবং এর ফলে সেখানে তিন সপ্তাহ ধরে চলে আসা সংঘাতে অন্তত 18 জন প্রাণ হারিয়েছে, আরেকজন প্রহরীও জখম হয়। বিক্ষোভকারীরা দাবি করছেন যে সেদেশের অপরাধের হার বেড়ে যাওয়া, মূল খাদ্য যেমন দুধ ও ময়দার অভাব দেখা দেওয়ায় এবং মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাওয়ায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পদত্যাগ করা উচিত। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কেন্দ্রস্থলে অবস্থার পরিবর্তন ঘটছে। সেখানে সরকার বিরোধী বিক্ষোভকারীরা তাদের মঞ্চ বিলুপ্ত করছে, রাস্তা পরিষ্কার করছে এবং দেওয়ালের লেখা মুছে দিচ্ছে। আজ থেকে এই বিলুপ্তির কাজ শুরু হয়, কারণ কাল সন্ধ্যায় বিক্ষোভকারীদের নেতা ব্যাংকক বন্ধ রাখার আন্দোলন বন্ধ ঘোষণা করেন এবং বলেন যে বিক্ষোভকারীরা গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে মোড়ে স্থাপিত তাদের মঞ্চ ভেঙে দিচ্ছে। সোমবার থেকে তারা লুম্পিনি পার্কে সমবেত হবে, সেটাই ঐতিহ্যগতভাবে প্রতিবাদ জানানোর স্থান।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। অনুষ্ঠান পরিবেশনায় আজ প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন টিয়ান ওয়াং। প্রযোজক ছিলেন আজকের অনুষ্ঠানে সেলিম হোসেন। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবিরুদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.